বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 12 নভেম্বর, 27 কার্তিক এবং ফার্সি 22 অবান রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনে অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে ইরানের সহযোগিতা অব্যাহত থাকা সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অবসান হতে যাচ্ছে, এক ভাষণে ইরানি জনগণকে জানালেন প্রেসিডেন্ট রুহানি। ইসরায়েলের সঙ্গে লেবাননের পরোক্ষ আলোচনায় হিজবুল্লাহর সমর্থন জানালেন সৈয়দ হাসান নাসরুল্লাহ, বললেন প্রেসিডেন্টের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুসলিমদের উন্নয়নে কিছুই করেনি, অভিযোগ মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি মোহাম্মদ আমির হোসাইন। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের যুগের অবসান হতে চলেছে। তিনি আজ শিক্ষা বিষয়ক কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় কথা বলেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করে তিনি আরও বলেন ইরানি জাতি শত্রুদের অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলায় এগিয়ে যাবে, ইরানিরা প্রতিরোধ ও দৃঢ়তার ইতিবাচক ফল পাবে, শত্রুদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গত 4 বছরে ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিদায়ের আগে আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছে, কিন্তু ইরানি জনগণ ও সরকার তাদের অন্যায় নীতির কাছে মাথা নত করেনি। প্রেসিডেন্ট রুহানি আরও বলেন চিকিৎসা বিজ্ঞানে ইরান বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে সামিল হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু রোগী উন্নত চিকিৎসার জন্য নিয়মিত ইরানে আসছেন। পাকিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জারিফ বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রতিবেশী দুদেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দ্বিপক্ষীয় সীমান্ত বাণিজ্য আলোচনায় গুরুত্ব পায়। মোহাম্মদ জাওয়াদ জারিফ ও ইমরান খান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে দুদেশেরই প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ সহযোগিতা করতেও সম্মত হন পাক প্রধানমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বব্যাপী ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা মোকাবেলা এবং মুসলিম বিশ্বের নানা সংকট সমাধানে ভূমিকা রাখার বিষয়েও এই আলোচনায় উঠে আসে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, সমুদ্রসীমা নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে পরোক্ষ আলোচনা হচ্ছে সে ব্যাপারে প্রেসিডেন্ট মিশেল আউনের ব্যবস্থাপনার প্রতি তার সংগঠনের পূর্ণ আস্থা রয়েছে। সমুদ্রসীমা নির্ধারণে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরুর পর এই প্রথম হাসান নাসরুল্লাহ ইস্যুতে বক্তব্য দিলেন। সমুদ্রসীমার আলোচনা শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তির মধ্যে দিয়ে শেষ হবে বলে অনেকে যে অভিযোগ করেছেন তাকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, এ ধরনের লক্ষ্য হিজবুল্লাহ কিংবা আমাল মুভমেন্টের জন্য অবান্তর চিন্তা। ইরানের আহওয়াজ শহরে 2018 সালে সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার মূল হোতাকে আটক করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। কয়েকদিন আগে আটকের খবর বের হলেও আজ ইরান আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানালো। আজ ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফারাজুল্লাহ চাপ, যিনি হাবিব আইয়ুবি নামে পরিচিত, তিনি ওই হামলার মূল হোতা। তাকে ইরানের গোয়েন্দা বাহিনী নানা প্রচেষ্টার পর আটক করতে সক্ষম হয়েছে। ফারাজুল্লাহ চাপ সাম্প্রতিক বছরগুলোতে ইরানের রাজধানী তেহরান এবং খুজেস্তান প্রদেশের বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন এবং যখন তাকে আটক করা হয়েছে তার আগ মুহূর্তেও তিনি নতুন হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের হাতে আটক হওয়ার পর চাপ সরাসরি স্বীকার করেছেন যে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা তাকে সহযোগিতা করত। এই সহযোগিতার অংশ হিসেবে সৌদি গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে তার বেশ কয়েকবার বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন ফারাজুল্লাহ চাপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলোর হাত থেকে রক্ষার আহ্বান জানিয়ে বলেছেন, তাহলেই আমাদের যুব সমাজ তা দেশের মানুষের শক্তিটাকে আমরা যথার্থভাবে উন্নয়নের কাজে লাগাতে পারব। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলোর হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, তাহলেই আমাদের যুব সমাজ তথা দেশের মানুষের শক্তিকে আমরা যথার্থভাবে উন্নয়নের জন্য কাজে লাগাতে পারব। আজ বৃহস্পতিবার সকালে সামরিক গোয়েন্দা বাহিনীর অফিসার এবং সদস্যদের জন্য নবনির্মিত বাসস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি ডিজিএফআই অফিসার্স মেস ঢাকা ক্যান্টনমেন্টে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী একান্তভাবে অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টা হচ্ছে দেশটাকে বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা অনুযায়ী ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। এ সময় শেখ হাসিনা আরো বলেন,
দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি, মাদক এগুলির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, তাহলেই আমাদের যে যুব সমাজ তাদের মেধা আমরা কাজে লাগাতে পারবো, দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবো। আমাদের সেভাবেই আমাদের দেশকে গড়তে হবে। সততা নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন, সেটাই আমাদের কামনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, যেটি আমি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে শিখেছি।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে বিশ্ব সংবাদে। ভারতের বিহার বিধানসভা নির্বাচনে নবনির্বাচিত বিধায়কদের বেশিরভাগের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিহার বিধানসভা নির্বাচনে নবনির্বাচিত বিধায়কদের অধিকাংশের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। রাজ্যটিতে 243 শাসনের মধ্যে 125 আসন নিয়ে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন জোট এনডিএ রাজ্যে সরকার গঠন করতে চলেছে। নবনির্বাচিত বিধায়কদের হলফনামা বিশ্লেষণ করার পরে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এবং ইলেকশন ওয়াচ নামে দুটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে অপরাধমূলক কাজকর্মে অভিযুক্ত বিধায়কের সংখ্যা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বিধানসভার অর্ধেকেরও বেশি আসনে এমন বিধায়করা বসবেন যাদের উপরে গুরুতর অভিযোগের মামলা রয়েছে। 2015 সালে ওই সংখ্যা ছিল 40%, এবার 163 জনপ্রতিনিধি জিতেছেন যাদের বিরুদ্ধে কোনো না কোনো ক্ষেত্রে এফআইআর রয়েছে। এর মধ্যে 123 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ওই সংখ্যা বিধানসভার মোট বিধায়কদের তুলনায় 51% হবে। এ জাতীয় প্রতিনিধিদের বিধানসভায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রায় সব রাজনৈতিক দলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে 2015 সালের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে নারী বিধায়কের সংখ্যা 2 জন কমে গেছে। গত বিধানসভা নির্বাচনে 28 জন নারী বিধায়ক বিধানসভায় পৌঁছেছিলেন, এবার এই সংখ্যা কমে 26 জনে দাঁড়িয়েছে। বিধানসভায় এবার কোটিপতিদের সংখ্যাও দেখা যাবে 2015 সালের চেয়ে বেশি। গতবার 67% বিধায়ক কোটিপতি ছিলেন, এবার ওই হার 81% পৌঁছেছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি বলে অভিযোগ করেছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিএমপি। তিনি এক্ষেত্রে রাজ্যের মুসলমানদের শিক্ষার অতি নির্মহারকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, মমতার সরকার যদি মুসলিমদের পক্ষে কাজ করে থাকে তাহলে বিজেপি কিভাবে বাংলায় 18টি লোকসভা আসনে জিতেছে? উল্লেখ, ভারতের বিহারে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ওয়াইসির মিম দল 5 আসনে জয়ী হয়েছে। বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আলে খলিফাকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আলে খলিফার মৃত্যুর পর রাজকীয় ফরমান জারি করে শেখ সালমান বিন হামাদ আলে খলিফাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বিভিন্ন রাষ্ট্রের নেতাদের অভিনন্দন বার্তা সরবরাহ করছে না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নাম ঘোষণার পর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাইডেনকে অভিনন্দন জানাতে থাকেন। মূলত রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রেসিডেন্টের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রাম্প প্রশাসন বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ায় বিভিন্ন দেশের রাজা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বার্তা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে না। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন। এজন্য তিনি এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোকজন মনোনয়নের কাজ শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদে রন ক্লেইনকে মনোনীত করেছেন। এদিকে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন জো বাইডেনের নির্বাচনী টিমের সঙ্গে মস্কো কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেনি। ফাইজার ও বায়ো অ্যান্টেকের যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন 90% কার্যকর বলে খবর ঘোষিত হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম $1 বেশি বেড়ে $44.68 পৌঁছে যায়। এছাড়া একই দিন ওয়েস্ট টেক্সাস তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $1 বেড়ে $42.44 ওঠে। এর আগে মঙ্গলবার ইরানের রপ্তানিযোগ্য তেলের দাম $40.37 পর্যন্ত বেড়ে গিয়েছিল। ইউরোপীয় জোট বা ইইউভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার কোম্পানির কাছ থেকে 30 কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনতে ঐকমত্যে পৌঁছেছে। এই কোম্পানির ভ্যাকসিন এখন পর্যন্ত শতকরা 90% কার্যকর বলে খবর প্রকাশিত হওয়ার পর এ ঘোষণা দিল ইউরোপীয় জোট। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর এবারের প্রতিবেদনেও আইএই এর সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা বজায় থাকা এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে তাদের নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনেও IAEA এ সংস্থার সাথে ইরানের সহযোগিতা বজায় থাকা এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে। IAEA-র নির্বাহী বোর্ডের নিয়মিত বৈঠকের এক সপ্তাহ আগে পর্যবেক্ষকদের তথ্যের ভিত্তিতে এ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরলেন। আগামী 19 ও 20 নভেম্বর ভিয়েনায় IAEA-র নির্বাহী বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সংস্থার প্রধান গতকাল বুধবার ওই প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরে এই সংস্থার সাথে ইরানের সহযোগিতা অব্যাহত থাকার কথা উল্লেখ করেন। তিনি এও বলেন, ইরানের ফোর্দো ও নাথানস পরমাণু কেন্দ্রে 4.5 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজও অব্যাহত রয়েছে। রাফায়েল গ্রোসি আরও বলেছেন, ইরান হেভি ওয়াটার নির্মাণ ও তা মজুত করা অব্যাহত রেখেছে এবং দেশটি 2.2 টন হেভি ওয়াটার বাইরে রপ্তানি করেছে। এছাড়া আরও 1 টন 300 কেজি পরিমাণ হেভি ওয়াটার ইরান নিজের গবেষণা কাজে ব্যবহার করেছে। গত আগস্টে ইরানে রাফায়েল গ্রোসির সফরের পর ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে IAEA এই প্রতিবেদন প্রকাশ করল। IAEA-র প্রধান ইরান সফরে আসার পর দুটি পরমাণু কেন্দ্রে এই সংস্থার পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দিতে ইরান সম্মত হয় এবং এরপর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রাফায়েল বলেন, IAEA-র সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এত আন্তরিকতা ও সহযোগিতা করার পরও পরমাণু সমঝোতার কোনো সুবিধা ইরান এখন পর্যন্ত পায়নি, কারণ যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে গেলেও অপরাপর দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। এ কারণে পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও তার ওয়াদা থেকে পর্যায়ক্রমে সরে এসেছে। IAEA-র সর্বশেষ প্রতিবেদনেও এ বিষয়টি উঠে এসেছে। ইরান পরমাণু সমঝোতার নীতিমালা অনুযায়ী নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে অনেকটাই সরে এসেছে। ইরানের কর্মকর্তারা বলেছেন, প্রতিপক্ষ যদি তাদের প্রতিশ্রুতি মেনে চলে তাহলে ইরানও প্রতিশ্রুতি মেনে চলবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আজ বৃহস্পতিবার ঢাকা 18 আসনের উপনির্বাচনে উত্তরার একটি কেন্দ্রে ভোট প্রদান করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন,
আর আমারও একটা কথা যে আমাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা এর মধ্যে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই, এই জিনিসটা তো আমেরিকা নেই।
আজ জাতীয় সংসদের ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ঢাকা 18 আসনে ভোট গ্রহণ চলাকালে বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেছেন,
সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারছে না, ভয়ভীতি দেখাচ্ছে এবং শুধু আওয়ামী সন্ত্রাসী না, সাথে সাথে পুলিশ সেখানে সহযোগিতা করতেছে।
তবে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান এই অভিযোগ অস্বীকার করেছেন।
আমার জানা মতে ঢাকা 18 আসনে কোথাও এই ধরনের অপকৃতির ঘটনা ঘটে নাই, এটা অভিযোগ ওনারা বারবারই দেয়, মিথ্যা অভিযোগ।
একই রকম অভিযোগ এসেছে সিরাজগঞ্জ 1 আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি প্রার্থী সেলিম রেজার কাছ থেকে।
বিএনপির প্রার্থী যিনি রয়েছেন সেলিম রেজা, তিনি অভিযোগ করেছেন ভোট কেন্দ্রে তার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, কোন কেন্দ্রে তার কোন এজেন্ট ছিল না। তার এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি যেটা জানিয়েছেন, এই সেলিম রেজা বা ধানের শীষ প্রতীকের যে প্রার্থী রয়েছেন তাদের রাজনৈতিকভাবে তাদের দল কিন্তু এখানে তেমন শক্তিশালী না, তাদের তো কোনো নেতা কর্মী এখানে নেই, যে কারণে তারা কিন্তু এজেন্টও দিতে পারেনি, তারা এটা মিথ্যাচার করছে।
আর প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাও বিএনপির অভিযোগের সত্যতা খুঁজে পাননি।
প্রেসিডেন্ট অফিসারের কাছে মানে বিএনপির কোনো এজেন্ট সেখানে গিয়ে তার কাছে রিপোর্ট করেনি, এটুকু আমি জেনেছি। সুতরাং আমার মনে হয় না যে তারা যেটা অভিযোগ করেছে তার মধ্যে কোনো সত্যতা আছে।
এদিকে ঢাকা 18 আসনে উপনির্বাচন চলাকালেই রাজধানী ঢাকায় অন্তত 5টি বাসে আগুন দেবার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা 12:30 থেকে 2:15 মধ্যে শাহবাগ, গুলিস্তান, মতিঝিল, সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে 5টি বাসে আগুন দেবার এসব ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুপুর 12:30 দিকে ভোটে কারচুপির অভিযোগ তুলে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে। মিছিলটি নাইট অ্যাঙ্গেল মোড় এবং পুরনো পল্টন এলাকা প্রদক্ষিণ করে। এর পরপরই জাতীয় রাজস্ব বোর্ডের একটি বাসে আগুন ধরিয়ে দেবার ঘটনা ঘটে। এ সময় আরো 4টি স্পটে গাড়িতে আগুন দেবার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুততার সাথে জ্বলন্ত গাড়ির আগুন নিয়ন্ত্রণ করে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অবসান হতে যাচ্ছে, এক ভাষণে ইরানি জনগণকে জানালেন প্রেসিডেন্ট রুহানি। ইসরায়েলের সঙ্গে লেবাননের পরোক্ষ আলোচনায় হিজবুল্লাহর সমর্থন জানালেন সৈয়দ হাসান নাসরুল্লাহ, বললেন প্রেসিডেন্টের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের মতো সংকটগুলোর হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুসলিমদের উন্নয়নে কিছুই করেনি, অভিযোগ মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপির। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।